ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনি সূরার পরিচিতি এতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের ইলম, কুরআনে পাকের নূর আমাদের সকলকে আল্লাহ পাক দান করুন। কুরআনের নূর দ্বারা আমাদের অন্তর আত্মাকে আলোকিত করুন। কুরআনে পাকে যে সমস্ত আহকামে ইলাহি রয়েছে, রব তাআলা আমাকে আপনাকে সেই সমস্ত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সলাতান, বললেন যে কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটে সেই ব্যক্তি হবেন যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা কুরআনে পাকের কোনো একটি সূরা নিয়ে আলোচনা উপস্থাপন করে থাকি, যে আয়াতে মুবারকার সম্পর্ক আমলের সাথে রয়েছে, আকিদার সাথে রয়েছে, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত বিষয় সংশোধনীর সাথে সম্পৃক্ত। তো আমাদের চেষ্টা থাকে কিছু সে আয়াতে মুবারকা, এগুলো সূরায়ে মুবারকার পরিচিতির সাথে সম্পৃক্ত করি। আজকে যে সূরায়ে মুবারকার আমরা আলোচনা শুনব সেটি হচ্ছে সূরা নাহল। সূরা নাহল কুরআনে মাজিদ ফুরকানে হামিদের ১৪তম পারায় রয়েছে, আর এই সূরায়ে মুবারকাটি মক্কি সূরা, অর্থাৎ এটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে। আর কুরআনে পাকের কিছু সূরা মক্কি এবং কিছু সূরা মাদানী। মক্কি দ্বারা উদ্দেশ্য হিজরতের পূর্বে যা কিছু নাজিল হয়েছে, আর মাদানী দ্বারা উদ্দেশ্য হিজরতের পরে যা নাজিল হয়েছে সেগুলোই। যদিও বা সংখ্যার বিবেচনায় মক্কি সূরা অধিক রয়েছে। জি হ্যাঁ, কুরআনে মাজিদের ৮৬টি সূরা, অর্থাৎ ৮৬, অর্থাৎ এই সূরাগুলো হচ্ছে মক্কি সূরা। আর কুরআনে মাজিদের বাকি ২৮টি সূরা, এগুলো মাদানী সূরা। তো যা কিছু হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলো মক্কি, আর যা কিছু হিজরতের পরে সেগুলো মাদানী। এই সূরায়ে মুবারকাও মক্কি সূরা। এই সূরার কিছুটা ব্যাখ্যা আমরা পূর্ববর্তী আলোচনার মধ্যে উপস্থাপন করেছিলাম। আজ এটার কিছু প্রধান বিষয়বস্তুর দিকে আমরা অগ্রসর হব, আর সে আয়াতে মুবারকাগুলো আমরা সামিল করব। আয়াত নাম্বার ৪৩, আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে ইরশাদ করছেন, ফাসআলু আহলাযিকরি ইন কুনতুম লা তাআলামুন, হে লোকেরা জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞেস করো যদি তোমাদের জ্ঞান না থাকে, জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো যদি তোমাদের জ্ঞান না থাকে। এই আহলে জিকির দ্বারা উদ্দেশ্য সেই উলামা নেওয়া হয়েছে, আর এটাও বর্ণনা করা হয়েছে যে আহলে কিতাবের মধ্যে এই সম্বোধন করা হয়েছে, আর আহলে কিতাবও ছিল যে তোমরা নিজেদের উলামায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও, তোমরা সেই উলামাদের কাছ থেকে জিজ্ঞেস করো যা কিছু এই দিনের ব্যাপারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে, ওনার আগমনের বার্তা, এই সব কিছু তো পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে মজুদ রয়েছে। যদি তোমাদের জ্ঞান না থাকে তাহলে তোমাদের উলামায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞেস করো। আর আহলে কিতাবদের মধ্যে এমন অনেক বড় বড় উলামায়ে কিরামগণ, তারা এসেছিলেন এবং কিছু প্রশ্ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং অতঃপর তারা ঈমানও গ্রহণ করেছিলেন। তাদেরকেও বলা হয়েছে তোমাদের উলামায়ে কিরামদের কাছ থেকে জিজ্ঞেস করো। দ্বিতীয় বিষয়, আয়াতে কারিমার মধ্যে দর্শকবৃন্দ কিছু আয়াত নিজস্ব নাজিলের ভিত্তিতে তো নির্ধারিত হয়ে থাকে, কিন্তু হুকুম নিজের মধ্যে ব্যাপক রেখে দেয়। এজন্য এই আয়াতে মুবারকার সাথে উলামা, অর্থাৎ দীনে ইসলামের উলামায়ে কেরামদেরকেও উদ্দেশ্য নেওয়া হয়েছে। আর এই হুকুম সকলের জন্য এবং কিয়ামত পর্যন্ত আসা সমস্ত ব্যক্তিবর্গের জন্য, যে তোমাদের যে বিষয়ে জ্ঞান থাকবে না উলামায়ে কেরামদের কাছ থেকে তাহলে জিজ্ঞেস করবে। একেবারে স্পষ্ট হুকুম কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে রয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অজ্ঞতা এবং মূর্খতা কিভাবে দূর হবে, তো তিনি বলেছেন এই অজ্ঞতার শেফা রয়েছে সেই প্রশ্ন করার মাধ্যমে। সেটা প্রশ্নের মধ্যে যে এটা, এই অজ্ঞতা মূর্খতা চলে যাবে যখন ব্যক্তি কারো কাছ থেকে প্রশ্ন করবে। প্রশ্ন করার কারণে প্রশ্নকারী এ বিষয়ে সওয়াব লাভ করেন, জবাবদাতাও সওয়াব লাভ করেন, যিনি শুনেন তিনি সওয়াব লাভ করেন, আর ওনাকে যিনি মহব্বত করেন তিনিও সওয়াব লাভ করেন। রসুলে মুকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতটুকু ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আলেম হও, প্রত্যেক শ্রবণকারী আলেম হয়ে যাও, কিংবা এলম অন্বেষণকারী হয়ে যা, কিংবা তাদের মহব্বতকারী, তাদের সোহবতে বসুন, কিংবা তাদের মহব্বতকারী হয়ে যান। পাঁচ নম্বর হবেন না যে তোমরা ধ্বংস হয়ে যাবে। তো এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা, যে যার মধ্যে ব্যক্তি যা কিছু জানেন না সে যেন ওজর তৈরি করে না নেয় যে ভাই এটা আমার জানা ছিল না, অজ্ঞতার কারণে এমনটা করেছি। আজ সমাজের অনেক লোক এভাবে বলে থাকেন যে জানাই ছিল না এই জন্য আমরা করেছি। মূলত অনেক সময় সে নিজের পরিবারকে নষ্ট করে দেয়, অনেক সময় নিজের ব্যবসার মধ্যে হারাম বস্তু যুক্ত করে সে বসে, অনেক বস্তু হালাল বস্তুকে হারাম মনে করে আর হারাম বস্তুকে সেই হালাল মনে করে, প্রকাশে জ্ঞান না থাকলে কি হবে। এই জন্য হাদিসে পাককে কেন্দ্র করে উলামায়ে কেরাম এটা বর্ণনা করেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম অর্জন করা এটা ফরজ প্রত্যেক মুসলমান নর এবং প্রত্যেক নারীর। আর তার ব্যাখ্যা এটা বর্ণনা করা হয়েছে, যেই ইলম তার প্রয়োজন রয়েছে, গুরুত্বপূর্ণ, যে কাজ করতে চাচ্ছেন, যে কাজের মধ্যে ব্যস্ত আছেন, তো শরীয়ত ভিত্তিতে সেই কাজের যেই গুরুত্ব রয়েছে সেটা জিজ্ঞেস করবে, যাতে সেই শরীয়তের কোনো ব্যাপারে গুনাহের মধ্যে লিপ্ত না হয়। তো এই জন্য ইলম শিক্ষা করা উচিত এবং উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখা উচিত আর তাদের কাছ থেকে জিজ্ঞেসও করা উচিত। আর একটু অগ্রসর হচ্ছি আয়াত নাম্বার 58 এবং 59 সূরা নাহলের এই আয়াতে মুবারকা, এটি এবং তার পরবর্তী যে আয়াতে মুবারকা, আল্লাহ পাক সেই মুশরিকদের একটি জবাব ইরশাদ করেছেন, যে সেই সমস্ত মুশরিকিন যারা মাযাল্লা সুম্মা মাযাল্লা বলত যে আল্লাহর কন্যা রয়েছে আর কন্যার সম্পর্ক আল্লাহর দিকে করত, মূলত তারা কন্যার সম্পর্ক তাদের দিকে করাটাও তারা পছন্দ করত না। আর দর্শকবৃন্দ, এই খারাপ অভ্যাস, খারাপ গুণাবলী আর এই খারাপ পদ্ধতি কাফেরদের ছিল, মুশরিকদের ছিল, যে যখন তাদেরকে বলা হতো তোমার ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করেছে, তাদের চেহারা কালো হয়ে যেত, কঠিন অসন্তুষ্ট হয়ে যেত, রাগের বহিঃপ্রকাশ করত, মারত, নিজের পরিবারের উপরে তারা জুলুম করত, আগত বাচ্চাকে জীবন্ত দাফন করত। আয়ামে জাহিলিয়াতে এটা বিভিন্ন অবস্থায় সংঘটিত হয়েছে, কেউ মাযাল্লা কুফের মধ্যে ফেলে দিচ্ছে, কেউ মাযাল্লা জবাই করতে, আল্লাহ আকবর মাযাল্লা, জি হ্যাঁ, আজ মানুষ শুনে আর এই কথা শুনে তারা কেঁপে উঠে, যে কেমন মানুষ ছিল, কি ধরনের জাহেল ছিল যে নিজের কন্যার সাথে এই ব্যবহার করত, এমনটা তো তারা কোনোভাবেই কন্যা সন্তান হওয়া পছন্দ করত না। আর আজও মুসলমানের মধ্যে, জি জি হ্যাঁ হ্যাঁ, কিছু মুসলমানের পরিবারের মধ্যে ঘরে কিংবা কিছু লোক এ রোগে আক্রান্ত, যে তারা পছন্দই করে না, বরং তাদেরকে বলা হলে তারা আফসোস করতে থাকে, এই বিষয়ে তারা কান্নারত থাকে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা যে আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দান করবেন, যাকে ইচ্ছা কন্যা দান করবেন, আর যাকে ইচ্ছা পুত্র কন্যা দুইটাই দান করবেন, যাকে ইচ্ছা বন্ধা রাখেন, না পুত্র দেন না কন্যা দেন। তো কাফেরদের এই খারাপ গুণাবলীকে, খারাপ অভ্যাসকে আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, আর তাদের মধ্যে যখন কাউকে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয় তো পূর্ণ দিন তারা গোমরা মুখো থাকে, মুখ কালো থাকে, অর্থাৎ তাদের, তারা অসন্তুষ্ট থাকে যে তাদের কন্যা সন্তান কেন হয়েছে। ইয়াতাওয়ারা মিনাল ক্বাওমি মিন সুইমা বুশিরা বিহি, আর বললেন যে তারা পরিপূর্ণ দিন তারা গোমরা মুখো থাকে এবং অসন্তুষ্ট থাকে, মানুষের কাছ থেকে আড়াল থাকে, মানুষের কাছ থেকে আড়াল থাকে, এই সুসংবাদকে খারাপ মনে করে, অর্থাৎ কন্যাকে খারাপ মনে করত, এই জন্য তারা মানুষের কাছ থেকে আড়াল আর রাগান্বিত থাকত। আয়ুম সিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সা আমা ইয়াহকুমুন, ইরশাদ করা হলো যে এখন কি এটা তাদেরকে অপমানের সাথে রাখবে, অর্থাৎ এখন তারা এমনিতেই তো আফসোস করছে, খারাপ মনে করছে, এই কন্যাকে, এই অপমানকে কি তারা এখন সাথে রাখবে, নাকি তাকে মাটির মধ্যে পুঁতে ফেলবে। অনেক খারাপ হুকুম তারা লাগায় এবং অনেক খারাপ কাজ তাদের এই কাজটি। আর তাদেরকে এই বিষয়ে এখানে সতর্ক করা হয়েছে যে আল্লাহর ব্যাপারে তারা বলে দিত যে আল্লাহর কন্যা, আল্লাহর কন্যা, ইরশাদ করা হচ্ছে যে জিনিস নিজের জন্য পছন্দ করো না তো সেটা আল্লাহর দিকে সম্পর্ক করো, কিন্তু আল্লাহ এগুলো থেকে পাক। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একক আল্লাহ, আল্লাহ অমুকাপেক্ষী, না জন্ম লাভ করেছেন, না ওনার কোনো সন্তান আছে, না ওনার কোনো সমকক্ষ। আর তাদেরকে এটা সামান্যতম শিক্ষা দেওয়া হয়েছে, সাথে তাদের এই খারাপ আমলের ব্যাপারেও, যে কন্যা জন্ম নিলে তারা দুঃখ ভারাক্রান্ত হয়ে যেত। তো মুসলমানদের এই ধরনের সাদৃশ্য এখতিয়ার করা উচিত নয়। কন্যা জন্ম নিল তো এটাও আল্লাহর এক ধরনের রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত। শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করুন, আল্লাহ সাহায্য করবেন। কিন্তু কোনো অবস্থায় এই পদ্ধতির অবলম্বন করবেন না যে আল্লাহর এই অনুগ্রহের উপরে ব্যক্তি মূলত অসন্তুষ্টি প্রকাশ করছে। মাযাল্লা সুম্মা মাযাল্লা, মূলত রেওয়ায়েতে বর্ণিত হয়েছে কন্যা সন্তান হলে ফেরেশতারা এসে মুবারকবাদ জানায়, পরিবারকে সুসংবাদ এবং মুবারকবাদ ফেরেশতারা এসে জানায়। আর এটাও বলা হয়েছে দুর্বল কন্যা একজন দুর্বল নারী থেকে জন্ম লাভ করেছে, অর্থাৎ মহিলা থেকে কন্যা জন্ম লাভ করেছে। বললেন যে ব্যক্তি সেই কন্যার অভিভাবক হবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার অভিভাবক হবেন, তাকে সাহায্য করা হবে, যে তার পরিচর্যা করবে। আরেকটি রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করেছে সে তাকে জিন্দা দাফন না করে, তাকে তুচ্ছ মনে না করে, আর পুত্রের উপর প্রাধান্যও না দেয়। হুজুর আলাইহিস সালাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো দর্শক বৃন্দ, আল্লাহ পাক এই কন্যাদেরকে, আর এইভাবে ভাবুন যে, এটা ভাবুন যে আল্লাহ কত বড় সম্মান এবং মর্যাদার অধীন করেছেন। সুবহানাল্লাহ। ওনাদের শান বর্ণনা করেছেন, আর এটা দীন ইসলামের তালিম, যে যিনি পরিপূর্ণরূপে মহিলাদের পরিপূর্ণ হক বর্ণনা করে দিয়েছেন। যদি কন্যা সন্তান জন্ম লাভ করে তো তার ফজিলত বর্ণিত হয়েছে, সেই বিদায় নিয়ে যাওয়ার পরে তার জিম্মাদারি স্বামীকে দেওয়া হয়। এখন স্বামী তার সমস্ত বিষয়াদি দেখাশোনা করেন, আর যখন সন্তানের মা হয়ে যায় তো এটা মায়ের মর্যাদা। সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তে এবং জীবনের প্রতিটি অধ্যায়ে মহিলাদের জন্য ফজিলত এবং গুরুত্ব ইসলাম বর্ণনা করেছেন। আরো কিছু আয়াতে মোবারকা আমরা একটু শ্রবণ করব, আয়াত নম্বর 68 এবং 69, যে কারণে এই সুরার নাম সুরা নাহাল রাখা হয়েছে। সে আয়াতে মুবারক আল্লাহ পাক ইরশাদ করেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। ইরশাদ করলেন, আপনার রব মৌমাছিকে প্রত্যাদেশ করলেন যে পাহাড়ে ঘর বানাও, আর গাছের মধ্যে আর ছাদের মধ্যে, অতপর সব ধরনের ফল থেকে খাও, সব ধরনের ফল থেকে খাও, আর আপন রবের পক্ষে চলা তোমার জন্য নরম এবং সহজ। তার পেট থেকে একটি পানীয় বস্তু বিভিন্ন রঙের বের হয়, যাতে মানুষের জন্য সুস্থতা অর্থাৎ শেফা রয়েছে। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে গভীর অনুধাবনকারীদের জন্য। দর্শকবৃন্দ, এ আয়াতে মুবারকা আল্লাহ আকবর ইরশাদ করলেন যে আল্লাহ ইলহাম করেছেন মৌমাছির কাছে বিভিন্ন গাছের মধ্যে, ফলের মধ্যে, আর বিভিন্ন জায়গা থেকে সে চুষে নেয়, অতঃপর যা কিছু সে চুষে নেয় এবং তার পেট থেকে যা কিছু বের হয়, আর তার বিভিন্ন কালার হওয়া এবং তার মধ্যে মানুষের জন্য শেফা হওয়া। সুবহানাল্লাহ। কত সংখ্যক রোগ রয়েছে যাতে আজকে মধুর ব্যবহার রয়েছে, কত সংখ্যক অসুস্থ যাদেরকে ডাক্তার ইত্যাদি মধু ব্যবহারের জন্য বলে থাকেন যে মধু, এ ব্যাপারে এই মধু শিফা। সুবহানাল্লাহ। আর মৌমাছি ও যেখানেই চলে যাক নিজের ঘর ভুলে না। আচ্ছা, যে পদ্ধতিতে সে তার ঘর তৈরি করে, সে একেবারে পুরো ছাদের মধ্যে নিজের ঘর তৈরি করে নেয়, অর্থাৎ যেখানে এই ঘরটি বানানো হয়, যেখান থেকে মধু বের করে আনা হয়, পরিপূর্ণ মজবুতির সাথে নিজের ঘর সে তৈরি করে নেয়। আর মধু যেটা মানুষের জন্য উপকারী তা সেখানে ঢেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাতে মিষ্টতা দান করেন। একটি বর্ণনায় বর্ণনা করা হয়েছে যে এই মৌমাছি বিভিন্ন ফল থেকে এই রস চুষে মৌমাছি নিয়ে আসে, মূলত কিছু ফুল এবং কিছু গাছ, এগুলোর রস টক হয়ে থাকে, কিছু মিষ্টি হয়ে থাকে, কিন্তু মধু মিষ্টি। সে পরিপূর্ণ রাস্তায় নবী পাক আলাইহিসসালামের উপরে দরুদ পাঠ করতে থাকে। এই মৌমাছি দরুদ পাঠ করেন, আল্লাহ তার বরকতে তার মধ্যে মিষ্টতা দান করেন। সুবহানাল্লাহ। এই সূরায়ে মুবারকার আয়াত নম্বর 70-এ আল্লাহ পাক ইরশাদ করেন, আর আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমার প্রাণ কবজ করবেন, অর্থাৎ রু বের করা হবে, আর তোমাদের মধ্য থেকে অনেককে অপূর্ণাঙ্গ বয়সে ওনার দিকে ফিরিয়ে দেওয়া হয়, যে জানার পরে কিছু জানে না। নিঃসন্দেহে আল্লাহ সব কিছুই জানেন, সব কিছু করতে পারেন। এই আয়াতে মুবারকাও মানব সৃষ্টি এবং এর মাধ্যমে আল্লাহর সৃষ্টি জগৎকে চেনার একটি মাধ্যম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে মৃত্যুও দিবেন, আর তোমাদের মধ্যে এমন অনেক রয়েছে যারা সেই বয়সের দিকে যাকে অপূর্ণাঙ্গ বয়স বলা হয়েছে, সেটি জীবনের এবং বয়সের একটি স্টেজ, যে যাতে এসেও ব্যক্তি কোনো বস্তু করে অতঃপর ভুলে যায়, তার মনে থাকে না, আর তিনি মনে করেন কাজটি করেছেন কি করেননি, কিছু করেছেন আর সেই কাজ তিনি করেননি এমনটাই, অর্থাৎ বিপরীতমুখী চিন্তা করতে থাকেন, আর এটা জীবনের শেষ প্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য এই বয়স থেকে পানা চেয়েছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, আউযু বিকা মিনাল বুখলি ওয়াল কাসালি ওয়া আরযালিল উমরি ওয়া আযাবিল কবরি ওয়া ফিতনাতিদ দাজ্জালি ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমি কৃপণতা থেকে, অলসতা থেকে আর নিকাম্মা হওয়ার বয়স থেকে, অর্থাৎ এই বয়সের শেষ প্রান্ত থেকে আর কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য এই দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকেও জীবনের এই স্টেজের এই অবস্থা থেকে সুরক্ষিত রাখুন, সংরক্ষণ করুন। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে যেই ব্যক্তি কুরআনে পাক পড়েন তিনি সেই অবস্থায়, বয়সের সেই অবস্থায় পরিণত হবেন না, অর্থাৎ তার কাছে এটা আসবে না, কিছু করে অতঃপর ভুলে যাবেন আর তার অবস্থা এমন হয়ে যাবে, সেখান থেকে সুরক্ষিত হয়ে যাবে। কুরআনের সাথে আপনার অন্তর লাগিয়ে দিন, নূরে কুরআন দ্বারা আপনার অন্তরকে আলোকিত করুন। আল্লাহ আমাদের সকলকে বয়সের এই অবস্থা থেকে সুরক্ষা দান করুন, অন্যের মুখাপেক্ষিতা থেকে আমাদেরকে নিরাপদ করুন। এই সূরা নাহলের আয়াত নাম্বার 90, যে আয়াতকে সমস্ত ভালো খারাপের পরিপূর্ণ আয়াত বলা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। নিঃসন্দেহে আল্লাহ হুকুম দিচ্ছেন ন্যায়পরায়ণতা আর নেকি আর আত্মীয়দের হক দেওয়ার ব্যাপারে, আর নিষেধ করছেন অশ্লীলতা, মন্দ কথা আর সীমালঙ্ঘন থেকে। তোমাদেরকে নসিহত করছেন যে তোমরা অনুধাবন করো, বুঝে নাও, অর্থাৎ তিনটি বিষয়ে আল্লাহ হুকুম দিয়েছেন এবং তিনটি বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন, আদল, এহসান, নেকি আর আত্মীয়দেরকে দেওয়া। এজন্য আমাদেরকে ইরশাদ করা হয়েছে, যারা তোমাদেরকে দেওয়া বন্ধ করে দেয় তাদেরকে দাও, যারা তোমাদের উপর জুলুম করে তাদেরকে ক্ষমা করে দাও, আর এটা মুমিনের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। আর আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণের কথা বলা হয়েছে, আর বলা হয়েছে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আর আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন অশ্লীলতা থেকে, মন্দ কথা এবং অন্যায় তথা অত্যাচার থেকে। এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, একজন ব্যক্তি বারগাহে রিসালতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোন আমলের ব্যাপারে বলুন আর সে আমলটি এমন হবে যে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করো আর ওনার সাথে কারো সমকক্ষ করো না, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো আর আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। আত্মীয়দের সাথে সর্বোপরি অনেক আহকাম এমন রয়েছে যেখানে পাঁচটি আহকামের উল্লেখ হয়েছে, আর কিছু রেওয়ায়েত এমন রয়েছে আরকান ইসলামকে আলোচনার একেবারে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোর হুকুম দান করেছেন সেটা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে। তো দর্শক, এটা সে আয়াতে মুবারকা যা আমরা প্রত্যেকটি জুমাতুল মুবারকের খুতবার মধ্যে, খতিব যখন নিজের খুতবাকে একেবারে শেষের দিকে নিয়ে যান তো এই আয়াতে মুবারকা তিনি পড়ে থাকেন, আর এখান থেকে আমরা একটি শিক্ষা পাই যে এটি এমন একটি সুন্দর এবং ব্যাপক আয়াতে মুবারকা যেখানে দ্বীনের সমস্ত বিষয়াদিও বর্ণনা হয়ে গেছে, দুনিয়াবি বিষয়াবলিও বর্ণিত হয়েছে, আল্লাহর হকের ব্যাপারেও আলোচনা উঠে এসেছে, বান্দার হকের ব্যাপারেও আলোচনা উঠে এসেছে, আর নিষিদ্ধ যেই বিষয়সমূহ রয়েছে অর্থাৎ গুনাহের বিষয় সেই বিষয়গুলো আলোকপাত তথা আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই তিনটি বিষয় যেগুলো করার জন্য হুকুম দেওয়া হয়েছে আর সে তিনটি বিষয় যেখান থেকে বাঁচার জন্য বলা হয়েছে, মওলায়ে কায়নাত আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, সূরা নাহলের কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা আজ আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে সূরা বনী ইসরাইল তার কিছু প্রেক্ষাপট, তার কিছু পরিচিতি আমরা আলোকপাতের চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের আহকামের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার।